জয় শ্রী রাধে। আমরা ভ্রমর গীতের পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে। শ্রী উদ্ধবজি মহারাজ, তার তো তুলনাই হয় না, উপমাই দেওয়া যায় না কেমন ছিলেন। তথাপি উদ্ধবজি মহারাজ, তিনি এই ব্রজে এসে ব্রজ গোপীদের তিনি পরম ভক্ত হয়ে উঠলেন। উদ্ধবজি মহারাজের এই সম্পর্কে, এই যে ভগবানের প্রতি গোপীদের বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণের প্রতি এই প্রকার যে মহারূঢ় ভাব থাকে, এটা উদ্ধবজি মহারাজ অত বড় জ্ঞানী গুণী কিন্তু উনি নিজেও জানতেন না, যখন শ্রীমতী রাধা ঠাকুরানী সহ ব্রজের গোপীদের কৃষ্ণ বিরহ রূপ তাদের যে ক্রন্দন, তাদের কৃষ্ণের প্রতি যে আবেগ, কৃষ্ণের প্রতি যে প্রকার মান প্রদর্শন করিয়েছেন উদ্ধবজি মহারাজ, তিনি অবাক। তার কোনো ভাষাই ছিল না, উদ্ধবজি মহারাজের কোনো ভাষাই ছিল না, তিনি নির্বাক হয়ে শুনছিলেন, অবাক, নির্বাক, কিছুই বলার সামর্থ্য ছিল না। গোপীগণের প্রেমের কাছে অন্য কারোর প্রেম ভক্তির তুলনা করা চলে না, কারণ এই গোপীরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়া। উদ্ধবজি মহারাজ, তিনি তো অবাক হয়ে প্রভুকে বারংবার স্তুতি করতে লাগলেন এবং প্রভুকে বারংবার ধন্যবাদ প্রদান করছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যে প্রভু, আমি জন্ম জন্মান্তর ধরেও তুমি যে আমার প্রতি কৃপা করেছো সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আরো কিছু ভালো শব্দ থাকলে উদ্ধবজি মহারাজ সেটাই বলতেন, বলছেন প্রভু আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, ধন্যবাদও তো বলা যায় না, কিন্তু আর তো কোনো শব্দ হতে পারে না, তাই বলছেন প্রভু আমি তোমাকে কোটি কোটি বার, অনন্তবার শুধু প্রণাম জানাই যে তুমি আমাকে কৃপা করে তোমার প্রেয়সীগণের সম্মুখে প্রেরণ করেছি। এবং তুমি প্রকারান্তরে আমার মধ্যে যে এই ব্রজ ভাব ছিল না, সেটাকে তুমি কৃপা করে দেওয়ার জন্য, অর্পণ করার জন্য তুমি আমাকে এখানে পাঠিয়েছ। আহা, তাদের সেই ভাব অদ্ভুত, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরল। উদ্ধবজি মহারাজ গোপীগণকে বললেন, রাধারানীকে বললেন, হে দেবী, তোমাদের প্রাণপ্রিয়, তিনি তো আমাকে পাঠিয়েছে তার সন্দেশ বাহক হিসেবে, তা তোমরা কৃপা করে একটু যদি শোনো তাহলে দেখবে তোমাদের চিত্তে অনেক শান্তি আসবে, অনেক ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেইছিলেন, হে উদ্ধব, তুমি তাদের তোমার জ্ঞান দিয়ে তাদেরকে সান্ত্বনা করতে পারবে না, কিন্তু তুমি মাঝে মধ্যে আমার কথা বলবে, মানে কিছু একটা প্রসঙ্গ বলবে, কিন্তু বলবে যে এটা তোমাদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণই বলেছে। ঠিক তাই করলেন। মানক্রমে কৃষ্ণের প্রতি মান বশত শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি কিনা বলেছেন, কত কত দোষদ্গার করেছেন, কত মান করেছেন, কখনো কৃষ্ণের নিন্দা করেছেন, কৃষ্ণের প্রতি অনেক অনেক দোষ আরোপ করেছেন। এখন মহাসমুদ্রের ন্যায় ধীর শান্ত গম্ভীর হয়ে তিনি অঝোর নয়নে ঝুড়ছিলেন কৃষ্ণ বিরহ। তো এখানে উদ্ধবজি মহারাজ তিনি এখন হয়ে উঠলেন এই ব্রজ প্রেমের রসিক এবং এই গোপীদের প্রধান ভক্ত। শ্রী শুকমুনি তিনি পরীক্ষিতজিকে বলেছেন, প্রিয় পরীক্ষিত, এই উদ্ধব সেই একমাত্র প্রভুর প্রিয় কার্যটি করতে পেরেছিল। কেন? যে না তাদেরকে বোঝাতে পেরেছিল। এই উদ্ধবজি ব্যতিরেকে তাদের সান্ত্বনা দেওয়ার মতন আর কেউ ছিল না। ভগবান নিজে মুখে বলেছেন যে সমস্ত ভক্তের মধ্যে উদ্ধবই আমার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। তাহলে পরীক্ষিত তুমি চিন্তা করো, উদ্ধবজির যে যোগ্যতা, যে ভক্তি, এটা কত ঊর্ধ্বের হতে পারে। কারণ শ্রীমৎ ভাগবতে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যত যত ভক্ত আছে তন্মধ্যে উদ্ধব আমার প্রিয়। তাহলে সেই উদ্ধবের যে যোগ্যতা সেটা বর্ণনা করা যায় না। সেই কারণেই তো প্রভু বলেছেন, তো উদ্ধবজির অনেক প্রশংসা শুকদেব গোস্বামীপাদ বর্ণনা করলেন মহারাজ পরীক্ষিতের সমীপে। এখানে শ্রী এই যে এখন যে ভ্রমর গীতের পরেই, এগুলো সব ভ্রমর গীতেরই অংশ, তথাপি এখন উদ্ধবের যে উক্তিগুলো সেটাকে আমাদের ভাগবতীয় ভাষায় বলা হয়েছে উদ্ধব গীত। উদ্ধবজি ব্রজবাসী সহ শ্রীমতী রাধা ঠাকুরানী এবং গোপীদের মহিমা দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে তিনি কি করেছেন, একদিনের জন্য এসেছিলেন এই ব্রজে, কিন্তু দেখতে দেখতে 10 মাস কাল অতিবাহিত হল। উদ্ধবজি সমস্ত শ্রীকৃষ্ণের যত যত লীলার স্থান এই দিব্য ব্রজভূমিতে তৎসমুদায় সমস্ত ব্রজবাসীদের সাথে করে নিয়ে গিয়ে সেখানের মহিমা কীর্তন করতে লাগল। প্রিয় পরীক্ষিত, সেই সময় তো শ্রীকৃষ্ণ মথুরা আদিতে ছিলেন, কিন্তু পরম ভক্ত, পরম সম্বিতের মূর্তি উদ্ধবজি তিনি এমনভাবে কৃষ্ণ কথা বর্ণন করতেন প্রতিদিন, যে শ্রীকৃষ্ণ যে সেখানে অর্থাৎ এই ব্রজে নেই এটা কেউ অনুভব করতে পারত না। শুকমুনির ভাষায় বলছেন, উদ্ধবের বর্ণনাক্রমে সমস্ত ব্রজমণ্ডল যেন কৃষ্ণময় দেখত তারা। সমস্ত ব্রজবাসীরা তখন যে কৃষ্ণ ব্রজধামে বর্তমানে নেই এটা তারা ভুলেই গিয়েছিল। তারা মনে করত আমাদের কাছে সাক্ষাৎ কানাই বলাই মূর্তিমন্ত হয়ে যেন আমাদের কাছে রয়েছে। তাহলে কথার মধ্যেও কি দিব্য শক্তি রয়েছে চিন্তা করুন। তো উদ্ধবজি গোপীগণের চরণ বন্দনা করেছেন, করে নিজেকে তাদের কাছে বিক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিজের মস্তক তাদেরকে দান করবেন, এটাকে বিক্রয় শব্দটি প্রয়োগ করেছেন। মস্তক তো যে কোনো জায়গায় বিক্রয় করা যায় না। প্রকাণ্ড জ্ঞানী শ্রী উদ্ধবজি তিনি ভাবছেন, আমি যদি আমার মস্তকটি এই গোপীচরণে সমর্পণ করতে পারি তাহলে আমার এই মনুষ্য জন্মের বা পুরুষার্থ হবে, আমার এই মনুষ্য জন্মের সার্থকতা লাভ হবে। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গোপীরাই এমন ভক্ত, এমনই তাদের রূঢ় ভাব শ্রীকৃষ্ণের প্রতি, এটা অন্য কারোর মধ্যে নেই। তাই গোপীদের আনুগত্য স্বীকার করে নিজেকে সমর্পণ করতে চাইছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রীচরণ কমলে। ভগবানকে উপাসনা করতে গেলে তো অনেক বিধিবিধান শাস্ত্রে রয়েছে, তন্মধ্যে অতি সহজ মানে কিছুটা স্বাভাবিকভাবে সহজ সরলভাবে উপাসনা করা যায় ব্রজ গোপীদের, অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণকে লক্ষ্য করে, আনুগত্য স্বীকার করে, এটা অনেক স্বাভাবিকভাবে প্রভুকে প্রাপ্ত হওয়া যায় রাধারানীর কৃপার মাধ্যম থেকে। তো শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন প্রভুর প্রেম রাজ্যের প্রধান ভূমিকাতে, ব্রজগোপীরাও। তাই উদ্ধবজি প্রচণ্ড প্রকাণ্ড বিদ্বান বুদ্ধিমান সর্বগুণে গুণান্বিত, তিনি দেখলেন প্রভুই আমাকে পাঠিয়েছেন। তার অভিপ্রায় কি, আমার মধ্যে সমস্ত কিছু ছিল প্রভুর কৃপায় বা আছে, কিন্তু এই ব্রজ ভক্তি, এই ব্রজ প্রেম, এ তো কোনো শাস্ত্রেই নেই। যারা শ্রীকৃষ্ণকেই আপন করে নিয়েছেন, ভগবানকে আপনি যদি ভগবান ভেবে উপাসনা করেন তাহলে কিন্তু অনেক কঠিন, বিশাল কঠিন ব্যাপার। ভগবানকে ভগবান রূপে উপাসনা করাটা কিন্তু মহাকৃচ্ছ সাধনার প্রয়োজন। কিন্তু ভগবানের সঙ্গে যদি কোনো সম্বন্ধ স্থাপনা করা যায় তাহলে সেটা কি হবে, সহজ এবং সরল হয়ে উঠবে। দাস্য সখ্য বাৎসল্য আর সর্বোপরি মধুর ভাব। অনেকের ধারণা, অনেকে আমাদের অনেক দেশি বিদেশি ভক্তেরা তারা কি করে যে গুরুদেবের থেকে ক্রমে ক্রমে সিদ্ধ প্রণালী নিয়ে মঞ্জরী স্বরূপের উপাসনার কথা বলেছে। তাদের ধারণা যে মঞ্জরী স্বরূপের ভজন শ্রেষ্ঠ, এটাও ঠিক, একেবারেই ঠিক, কিন্তু সেটা নিজের যোগ্যতা দেখতে হবে এবং নিজের ভাবকে দেখতে হবে। প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি ভগবানকে কোন রূপে উপাসনা করলে আপনার ভজন করতে সুবিধা হবে, এটা আগে জানতে হবে। আমাকে কেউ বলল আর আমি সেদিকেই ঝুঁকে পড়লাম, অথচ না এদিকের না ওদিকের থাকব। তাই শাস্ত্রে বলছেন এই চার ভাবের মধ্যে যে কোনো একটি ভাবের উপাসনা করলেই প্রভুকে পাওয়া যাবে। এখন মনে করুন আপনার মধ্যে রয়েছে দাস ভাব বা সক্ষ ভাব। এখন আপনি যদি জোর করে মধুর ভাবের উপাসনা করেন তাহলে কিন্তু সেটা হবে না। তাই প্রভুকে ভজন করতে হলে সর্বপ্রথম কি করতে হবে, নিজেকে বিচার করতে হবে এবং আপনার আত্মা কি চায়, যে প্রভুকে আপনার কোন রূপে উপাসনা করলে আপনার সুবিধা হবে সেই ভাবকেই আপনি গ্রহণ করুন। আমি আপনাকে বললাম, আরেকজন আপনাকে বলল, ব্যাস আপনি বোঝা নেই, কিছু নেই, ব্যাস আরম্ভ করলেন আরেক, কিন্তু এটা শাস্ত্রে নিষেধ করেছে। কবিরাজ গোস্বামীপাদ তিনিও চৈতন্য চরিতামৃতে বলছেন, যার যে ভাব সেই ভাব নিয়ে বসলে প্রভুকে অনায়াসে পাওয়া যায়। তা এই ব্রজবাসীরা তারা কিন্তু কৃষ্ণকে কেউ ভগবান বলে মানেনি। নন্দ বাবা, মা যশোদা, আরে তো আমার লালা, আমি জন্ম দিয়েছি, একে ভগবানের জন্ম হয় না, কি বলছেন, অধিকার, আমি জন্ম দিয়েছি, এ তো আমার লালা, আমার ঔরসজাত সন্তান। এখানে কি হচ্ছে, অপরাধের ভয় থাকছে না। নন্দ বাবা বলছেন, আরে লালা এই জানা আমার এই পাদুকা দুটো নিয়ে আয়। কৃষ্ণ কি করলো, নন্দ বাবার পাদুকা মস্তকে করে এনে বলছে, বাবা নাও নাও, পায়ে পরিয়েও দিচ্ছি। তাহলে অনেক সুবিধা, কিন্তু এটা তো ভাবের আবেগে, তাদের এই জ্ঞান নেই, এই চেতনা নেই যে ইনি সাক্ষাৎ পরমেশ্বর। তাহলে এখানে কি হচ্ছে, অপরাধটা হচ্ছে না, সেই রাজ্যে প্রবেশ করতে হবে। আর সেই রাজ্যে প্রবেশ করলে আপনি তো আর বুঝতে পারবেন না, নন্দবাবা তো বুঝতে পারে না যে এই লালা সে সাক্ষাৎ ভগবান, তাহলে তো সে ভয় পেয়ে যাবে, তখন আর পুত্র জ্ঞান থাকবে না, ভগবত বুদ্ধি চলে আসবে। মা যশোমতীও ঠিক তদ্বৎ, দেখুন নাই একই, মা যশোমতী কৃষ্ণকে নিজের লালা, নিজের পুত্র হিসাবে যান, অথচ যখন মথুরায় গেলেন বসুদেব বাবা এবং মাতা দেবকী, তারা জানতো যে আমার এই পুত্র সে পরমেশ্বর। সেখানে কিন্তু ভাবের তারতম্যের কারণে তাদের মধ্যে সেই মাধুর্য বিন্দুমাত্র দেখা যায়। দেবকী মাতা তো বললেন যে হে কৃষ্ণ, শুনেছি তুমি ভগবান, তুমি নাকি তোমার গুরুদেবের মৃত পুত্রকে প্রদান করেছিলে পুনঃ শরীর দান করে, আচ্ছা তুমি কি পারো না যে তোমার পূর্বে আরো যে ছজন ভাই ছিল তাদেরকে দেখাতে, তাদেরকে দর্শন করালেন এবং দুগ্ধ পান করিয়েছিল। এখন মা যশোমতীকে যদি কেউ বলে যে তোমার পুত্র ভগবান, বলে মাথা খারাপ হয়ে গেছে, আমার কানাই সে তো আমারই সন্তান, সে ভগবান কি করে হবে। আপনি কোনো অবস্থাতেই বোঝাতে পারবেন না যে শ্রীকৃষ্ণ ভগবান। মাতা দেবকী কিছু বলতে গেলে তার মধ্যে মাতৃ স্নেহ অতি অবশ্যই আছে, কিন্তু তার জ্ঞানে রয়েছে যে ইনি সাক্ষাৎ পরব্রহ্ম। তাহলে কথা বিবেচনা করে বলতে হয়, হিসাব করে বলতে হয়, অপরাধ না হয়। কিন্তু এই ব্রজবাসীদের অপরাধের কোনো চিন্তাই নেই, সখারা তো কত প্রকার স্কন্ধে আরোহণ করছে, কখনো ক্রীড়া চলে কবাডি খেলছেন, হয়তো কৃষ্ণকেই পদ দ্বারা প্রহার করছেন, কবাডি, পা লাগছে, হাত লাগছে, মারপিট হচ্ছে, সেখানে অপরাধের কোনো ছন্দাংশ দেখা যায় না। এই ব্রজবাসীরা একবার বললেন, এ কানাই তুই ভগবান, ভগবান বললেন, আরে আমি তো এসেছি এদের কাছে গোপন থাকার জন্য, এটা প্রকাশ হলে তো মুশকিল, গিরিরাজ ধারণের পর বা অন্যান্য অদ্ভুত লীলার পর তাদের সন্দেহ হতো মাঝে মধ্যে, এটা কি করে সম্ভব? আরে লোকে একটা ইটি হাতে তুলে ধরে রাখতে পারে না বেশিক্ষণ, আর এই 21 কিলোমিটার জুড়ে, তা আবার সেই সময় উচ্চতা ছিল গিরিরাজের 30,000 মিটার উচ্চতা, সেটিকে শোলার মতন তুলে ধরলেন। আর যোগমায়া মায়া বিস্তার করলেও লোকের তো ব্রেন বলে কিছু আছে, বললো এটা কী করে সম্ভব রে? কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। নন্দবাবাই একবার বললেন, আমাকে বরুণ দেবের দূতেরা একাদশীর দিন মানে রাত্রে, দ্বাদশী পড়েছে, আমাকে তো বেদে কারাগারে পুরে রাখলো, আর আমার লালাকে স্তব স্তুতি কেন করলো? সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হয়ে বললেন যে তুমি সাক্ষাৎ নারায়ণ, তা না হলে আমাদের অনেক অপরাধ হয়ে গেছে, তুমি ক্ষমা করো। নটখট কৃষ্ণ কানাইয়া বললেন, আরে ভাই, হে ব্রজবাসীগণ, এই যে তোমরা আমাকে মাঝে মধ্যে ভগবান বলো, আরে আমি ভগবান কি করে? আমি তো তোমাদের সম্বন্ধীয়, আমি তোমাদের কাছে বিভিন্ন সম্বন্ধে সংযুক্ত, সুতরাং আমি কি করে ভগবান হলাম? আচ্ছা শোনো, আজ একটি রফা দফা করেই ছাড়ো, বলো আমি যদি ভগবান হতাম তাহলে তোমরা কি চাইতে? এই যে আমাকে বারবার তোমরা উত্ত্যক্ত করো, বলো আমি যদি ভগবান হতাম তাহলে তোমরা কি চাইতে বা কি করতে আমাকে বলো তো? আমার এই প্রতিদিন ভালো লাগে না, আমি ভগবান। সমস্ত ব্রজবাসীরা বলল, আরে কানাই, তুই যদি ভগবান তাহলে আমরা একটি আবদার তোর কাছে রাখতাম। কি আবদার বলো? বলছে, তাহলে আমরা শুনেছি ভগবানের যে দিব্য লোক বৈকুণ্ঠ, সেটা কেমন আমরা দেখতাম। বলছেন, ও এই, তখন ব্রহ্মহ্রদের তীরে গিয়ে, বৃন্দাবনে ব্রহ্মহ্রদ, এখন যমুনা প্রায় লুপ্ত, কিন্তু সেখানে একটি কুণ্ড আছে যেটা যমুনারই অংশ ছিল, এখনও কুণ্ডরূপে রয়েছে, ব্রহ্মহ্রদ। সমস্ত ব্রজবাসীদের শ্রীকৃষ্ণ বললেন, এখানে সকলে নাব এবং এখানে ডুব মারলেই আমার সেই দিব্য লোক বৈকুণ্ঠে তোমরা পৌঁছে যাবে। সেখানে গিয়ে অবাক হয়ে, আমি বেশি বিস্তার করব না, জাস্ট সারাংশটা নিব, সেখানে গিয়ে অনেক নিয়ম, সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে, সেই বিষ্ণুর সঙ্গে, নারায়ণের সঙ্গে মুখ্য দাঁড়িত যেতেই দিল না। তারা বলল, আরে ওই যে অনন্ত ফনায় নিচে যে সিংহাসনের নিচে বসে আছেন যিনি বিরাজমান, তিনি তো আমাদের কানাই, দেখ দেখ মুখটা দেখ। সমস্ত ব্রজবাসীরা দেখলেন সত্যই তো কানাই এ স্থানে, অর্থাৎ বৈকুণ্ঠে 4টি হাত, আর যার মস্তকে অনন্ত ফনা বিশিষ্ট অনন্ত দেব সাক্ষাৎ ছত্রাকার ধারণ করে রয়েছেন, আরে যার মস্তকে আবৃত করে থাকে অনন্ত ফনা বিশিষ্ট সর্প, সেই নারায়ণই তো আমাদের কানাই, তাহলে তার পক্ষে 101 মুখ বিশিষ্ট একটি সর্পকে শাস্তি প্রদান করা একটা সাধারণ কর্ম, কিন্তু এখানে অনেক নিয়ম। সকারা বলছে, ব্রজবাসীরা বলছে, এখানে তো অনেক নিয়ম, এখানে দেখা করতে গেলে, প্রভুর সাথে দেখা করতে গেলে আমাদের তো দেখাই করতে দেবে না, তা সেই বৈকুণ্ঠাধীশ ভগবান আমাদের ব্রজে রয়েছেন, যার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে মিলেমিশে থাকি, যখন ইচ্ছা তখন খেলা করি, যখন ইচ্ছা তখন তার হাত ধরে বাইরে নিয়ে আসি, যখন তখন তাকে কোলে নিই, যখন তখন তার স্কন্ধে আরোহণ করি, কখনো কবাডি খেলি, বিভিন্ন ক্রীড়া করি, আমরা তো সেখানেই অনেক ভালো আছি। এখানে তো দেখছি যে সেই কানাই এখানে বিষ্ণু রূপে রয়েছে, তার সঙ্গে দেখা করতে গেলে আমাদের কখনো দেখাও করতে দেবে কি না এটা সন্দেহ। দেখুন তাহলে ব্রজের যে ভাব, ব্রজের আবেশে ভজন কত স্নিগ্ধ এবং সহজ সরল। সেই ব্রজবাসীরা যখন বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না এই কথা মুখ্য দাঁড়ি বললেন, তখন বলছেন, দরকার নেই আমাদের এই বৈকুণ্ঠ, এই বৈকুণ্ঠাধীশ ভগবান তিনি তো ব্রজে রয়েছেন, যার সঙ্গে আমাদের বিভিন্ন সম্বন্ধে আমরা জড়িয়ে রয়েছি, চাই না আমরা এমন বৈকুণ্ঠ। যখন চিন্তা করলেন, ডুব মেরে দেখছেন টুকুর টুকুর করে কানাই বলাই তাদের প্রতি স্নিগ্ধ হাস্য প্রদর্শন করাচ্ছেন, তারা কানাইকে বললেন, কানাই আমরা চাই না ওই বৈকুণ্ঠ লোক, আমাদের কাছে তুই জন্ম জন্মান্তর ধরে এই ব্রজেই যাতে আমরা তোকে পাই। তাদের কাছে বৈকুণ্ঠ যেন একটি বিরক্তকর স্থান মনে হয়েছিল। তা এই ব্রজবাসীদের যে ভাব, এই ভাব গ্রহণ করতে পারলে এই অতি দুর্গম যে কৃষ্ণ উপাসনা, এটা সুগম নয়, তপস্যা কি আর সুগম হয়? অতি দুর্গম কৃষ্ণ তপস্যা করতে হলে ব্রজবাসীদের আনুগত্য স্বীকার করে যদি হরিভজন করা যায় তাহলে অতি অনায়াসে প্রভুকে প্রাপ্ত হওয়া যায়। প্রভুকে ভগবান রূপে উপাসনা সমস্ত ভক্তেরাই করছেন, করে আসছেন আবাহমান কাল থেকে, কিন্তু প্রভুকে যদি আপনি সহজ সরলভাবে পেতে চান তাহলে এই যে চার প্রকার সম্বন্ধের কথা বলেছেন, সেই সম্বন্ধ স্থাপনা করে প্রভুর উপাসনা করলে প্রভুকে অতি অনায়াসে পাওয়া যায়। যে কোনো ভাব, যে ভাবটা আপনার স্বাভাবিক মনে হবে সেই ভাব গ্রহণ করতে হবে। এ নয় আমি আপনাকে একটা বললাম এটা শ্রেষ্ঠ, সেটা আপনি গ্রহণ করার জন্য অযোগ্য, সেটা গ্রহণ করলে কিন্তু আপনার লাভ হবেই না। তাই যে যার যে ভাব, সেই ভাব নিয়ে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনা করে যদি উপাসনা করা যায় তাহলে প্রভুকে অতি অনায়াসে পাওয়া যায়। আনুগত্যময়ী সেবা, সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী, তিনি আজও বেলবনে উপাসনা রতা, তিনি কোনোদিনই প্রভুকে পাবেন না এই কথা আচার্যগণ বলেছেন। কেন? তাদের আনুগত্য শ্রী বৈকুণ্ঠেশ্বরীর গোপীদের আনুগত্য স্বীকার করেন, অনেক কারণ রয়েছে তার হেরাধি। তাই উদ্ধবজি ভাবছেন, তাই তো আমি আমার এই মস্তককে যদি বিক্রয় করি এই গোপীদের চরণে, বিক্রয় মিন্স অর্পণ সমর্পণ করি, আমাকে সমর্পণ করি, তাহলে আমার জন্মটি সার্থক হবে। বুদ্ধিমান কি না, শাস্ত্র জ্ঞান তো পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান হৃদয়ে। উদ্ধবজি প্রেমিকও বটে, শ্রীমদ্ ভাগবত বলছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, তন্তু ভাগবতেষু অহম, তিনি প্রেমিকও বটে কিন্তু এই ব্রজ প্রেম এটা তো একেবারে সর্বোপরি প্রেম। তাদের যে ভাব, সেই ভাব অন্যত্র কোথাও উদ্ধব দেখেননি, শোনেননি, কোথাও লেখাও ছিল না। তাই তিনি ভাবছেন, যদি প্রার্থনা করে করে কৃপা করে তাদের কাছে আমি আমাকে সমর্পণ করতে পারি, তাদের যদি কৃপা থাকে তাহলে আমার মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। এই প্রসঙ্গের নাম ভাগবতে বলেছেন উদ্ধব গীত, মানে উদ্ধব কীর্তন করেছিলেন, প্রার্থনা করেছিলেন গোপীদের কাছে। দৃষ্টৈব মাদি গোপিনম কৃষ্ণবেশাত্ম বিক্লব্যম উদ্ধব পরম প্রীতস্তানমস্যন্নিদম জগৌ। উদ্ধবজি তিনি কৃষ্ণ গোপীগণের শ্রীকৃষ্ণের আবেশ হেতু পূর্ব পূর্ব উক্ত রাধারানী আদির যে দিব্য উন্মাদ বিরহ ব্যাকুলতা, শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য যে আকুলতা, সেই শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে তিনি প্রণত হলেন। আর তিনি এক সুস্বরে কীর্তন আরম্ভ করলেন, গীত আরম্ভ করলেন। এই গীতের নামই হচ্ছে উদ্ধব গীত। তাহলে উদ্ধবজি তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন, যদি আমি এই ব্রজ গোপীদের চরণে আমাকে সমর্পণ, অর্থাৎ বিক্রয় বলেছেন, কিন্তু সমর্পণ করতে পারি, তাহলে আমার মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। এই শ্রীমতী রাধা ঠাকুরানী সহ ব্রজ দেবীদের যে ভাব, এই ভাব বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নেই এবং কারোর মধ্যে হবেও না। কিন্তু তাদের কৃপায় যদি কিঞ্চিত ছিটাফোটাও প্রাপ্ত হওয়া যায়, তাহলে তাদের জীবনটাই ধন্য হয়ে যাবে, তারা শ্রী যুগলচরণ প্রাপ্ত হবেনই হবে। তো এখানে বারংবার এই যে রাধারানীর বিলাপ, রাধারানীর মূর্ছা দর্শন করে উদ্ধবজির কোনো ভাষাই ছিল না, কি বলবেন না বলবেন। আহা, উদ্ধবজি অবাক হয়ে ব্রজে থাকলেন 10 মাস কাল, এবং তিনি ভাবছেন আমি মথুরায় ফিরে যাওয়ার প্রাককালে, মানে পূর্বে, আমি এই গোপীচরণে প্রণত হয়ে নিজেকে আত্মসমর্পণ করে আমি জীবনটা ধন্য করতে চাই। উদ্ধবজি তিনি কোনোদিন এই ব্রজ থেকে ফিরে যেতেন না, এই রকম মন ছিল, মনে মনে এটাই ছিল যে আমি এই ব্রজ ছেড়ে কুত্রাপি যাব না। আহা, আমি যদি এই ব্রজে ভ্রমণ করে করে প্রভুর লীলাক্ষেত্র দর্শন করে, রাধারানীর লীলাক্ষেত্র দর্শন করে আমি আমার জীবনটা উৎসর্গ করতে পারব। কিন্তু উদ্ধবজি তা করতে পারছেন না। কেন? অপরদিকে মথুরাতে প্রভু তিনি উদ্ধবের জন্য অপেক্ষমান, তিনি জানতেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও উদ্বিগ্ন চিত্তে মথুরাতে থেকে, একদিকে তার মন পড়ে থাকত মথুরা থেকে ব্রজের দিকের, ব্রজের পথে মন পড়ে থাকত, যেন চেয়ে থাকতেন, এই বোধহয় উদ্ধব এলো, এই বোধহয় উদ্ধব এলো, আহা আমার সেই সমস্ত ব্রজবাসীদের কথা আমি জানতে পারবো, শুনতে পারবো, তারা কেমন আছে, কি করছে। তাই একদিকে প্রভু প্রতিপানে চেয়ে থাকতেন উদ্ধবের অপেক্ষায়। এই 10 মাসের মধ্যে প্রভু ভাবতেন এই বোধহয় আজ তো উদ্ধব এই এলো বটে, এলো বলে, উদ্ধব এলে আমার সেই আত্মার থেকেও অতি প্রিয় ব্রজবাসীদের কথা আমি শুনতে পারবো, জানতে পারব। ভগবান নিজের ভক্তকে নিজের আত্মার থেকেও বেশি প্রীতি করেন, তাই উদ্ধবের প্রতীক্ষায় সর্বক্ষণ তিনি অপেক্ষা করতেন, এই বোধহয় উদ্ধব এল। পরম ভক্ত, পরম জ্ঞানী উদ্ধবজিও একথা জানতেন যে প্রভু আমার জন্য অপেক্ষা করছেন। তাই উদ্ধবের চিরতরে ব্রজ বাস করার ইচ্ছা থাকলেও তিনি প্রভুর জন্য মথুরাতে ফিরে যাবেন, সে প্রসঙ্গ আমরা শ্রবণ করব ক্রমে ক্রমে, ফিরে যাবেন। তাহলে ভগবান ভক্তদের জন্য কেমন আতুর, আর ভক্তেরা শ্রীমতী রাধা ঠাকুরানী আদি, তারা শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য কেমন আতুর হয়ে থাকেন, এমন কি তারা বিলাপ করতে থাকেন। তাহলে একে অপরের মধ্যে যে সম্পর্ক, এটা অবিচ্ছেদ্য, কিন্তু এখানে এই যে বিচ্ছেদ দেখা যায়, বলছেন এই বিচ্ছেদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে নিকটে পেলে তো আনন্দই আনন্দ, কিন্তু বিরহের সময় অনেক কষ্ট, অনেক বেদনা, কিন্তু এই বেদনার পরে, এই বিরহের পরে যখন মিলন হয়, শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়, সেই আনন্দের বর্ণনা হয় না। আজকে সুখ, সুখের এত দাম কেন? সুখের দাম আছে কেন? দুঃখ আছে বলে। দিনের দাম আছে কেন? রাত আছে বলে। এখন যদি রাতই না থাকতো তাহলে দিনের কি দাম থাকতো? দিনই দিন। যদি সুখ আর সুখই থাকতো তাহলে সুখের মহিমা কি এটা কেউ বুঝতে পারত না। তাই তো দুঃখ রয়েছে, একটি বিপরীত ধর্ম থাকে। তা মিলন আর বিরহ, যদি বিরহ না থাকতো মিলনের কোনো মূল্যই ছিল না। মিলনের কি মূল্য? কোনো মূল্য নেই। তা গোপীদের এই প্রকার হাবভাব দেখে উদ্ধবজির তো ভাষাই নেই। যখন গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন, এখানে একটি ভালো কথা বলেছেন, দুঃখও লাগে আবার হাসিও লাগে, আনন্দও লাগে, যে মিলনের সময় তারা যে অনেক খুশি তা না, কারণ তারা জানেন এই নটখট শ্রীকৃষ্ণ সে আবার কোথাও চলে যাবে। তাই মিলনের সময় তাদের বিরহের চিন্তাটা যেন আরো বেশি করে আসে, যে এখন না হয় আমরা প্রভুকে দেখছি, দর্শন করছি, কিন্তু এই নটখট চঞ্চল শ্রীকৃষ্ণ আবার যে কোথায় চলে যাবে তখন আবার কষ্ট। তাই মিলনকালেও এদের, মিন্স গোপীদের, অন্তরে ভাবী বিরহের দুঃখ অনুভূতি হতো। তারা তো সর্বদাই চায় যে শ্রীকৃষ্ণকে একেবারে নিকটে, কিন্তু প্রভুর তো অনেক কার্য থাকে। শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রী পরম ভাগবত শ্রী গোপ কুমার তিনি উপরিস্থিত গোলোক বৃন্দাবনে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখছেন প্রভু সেখানে নেই। কখনো কখনো তিনি মর্তে লীলা করেন, এই যে আমরা এই মৃত্যুলোকে গিয়ে বৃন্দাবন ধাম এখানে চলে আসে। গোপ কুমার বললেন, না না, আমার বৃন্দাবনই ভালো, বরঞ্চ বৃন্দাবনে প্রভু অনবরত লীলা করে চলেছেন, এই লীলা কোনো সময় বন্ধ হয় না, কোনো না কোনো স্থানে এই ব্রজ লীলা সাক্ষাতে হয়েই চলেছে। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সর্বদাই লীলা চলেছে, হয়ে চলেছে, কিন্তু সেই লীলা তাদের, যাদের যে প্রকার চক্ষু তারা সেই লীলা দর্শন করে থাকেন। আমার দৃষ্টি অন্যদিকে তাহলে তো আমি লীলার আস্বাদন করতে পারবো না, আমি তাহলে বাহ্যিক জিনিস নিয়েই থাকতে হবে। কিন্তু যারা ভাগ্যবান ভজনানন্দী তারা সর্বদাই গৌর এবং গোবিন্দের লীলা তারা দর্শন করছেন, চিন্তন করছেন, স্মরণ করছেন। তা এই শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে মিলন সেটা তো মহা আনন্দ, কিন্তু এই গোপীরা তারা ভাবত এই বেঁকা কৃষ্ণ আবার যদি এদিক সেদিক পালিয়ে যায় তাহলে আবার দুঃখ, মানে ভাবি দুঃখই চিন্তা করতো তার। অর্থাৎ তারা সর্বদাই গোবিন্দকে নিজেদের কাছে রাখতে চায়। যখন প্রভু রাসের প্রাককালে যখন রাস আরম্ভ করলেন, তো গোপীরা যখন মানিনী হলেন, এখানে অহংকার বলা যায় না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে কখনো কখনো অহংকার শব্দটি প্রয়োগ করেছেন। আর যদি অহংকার থাকে তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তই হতে পারে না। আর এই ব্রজ দেবীদের কথা তো সম্পূর্ণ পৃথক, কিন্তু বোঝানোর ক্ষেত্রে কখনো কখনো অহংকার শব্দটি প্রয়োগ করা হয়েছে। এর মানে এই নয় গোপীরা অহংকারী, তাদের অহংকার হলে তাদের যে প্ল্যাটফর্ম, তাদের যে স্টেজ, সেখানে তারা কেউ পৌঁছাতে পারতেন না। তারা তো বড় বড় সিদ্ধ ত্রিকালদর্শী মুনি, তাদের মধ্যে অহংকার অভিমান আসতে পারে না, কিন্তু লীলার ক্ষেত্রে বলা হয় যে গোপীদের অহংকার হয়েছিল, যেটাই মনে করেন আপনি। তা যখন শ্রীকৃষ্ণ দেখলেন এই গোপীদের অভিমান হয়েছে, অদর্শন হয়ে গিয়েছিল। গোপীরা বন থেকে বনান্তরে কৃষ্ণ অদর্শনে তাদের প্রাণ বেরিয়ে যায় যায়। আপনারা প্রত্যেকেই অবগত আছেন শ্রীমদ্ ভাগবতে। অন্তিমে গোপী গীত কীর্তন করতে করতে তারা ভাবলেন এই খরস্রোতা নদী যমুনাতে আমরা প্রাণ বিসর্জন দেব। তখন গোবিন্দ তাদেরকে দর্শন দিলেন। যখন দর্শন দিলেন সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে দেখে তাদের আনন্দ হলো। কিছু কিছু গোপী কিন্তু আনন্দ অনুভব করতে পারলেন না, তারা কি করলেন বেঁকে কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন, বললেন এই কৃষ্ণ খুব দুষ্ট, এ আবার পালিয়ে যাবে, বক্রভাবে দেখছেন। আবার কিছু কিছু গোপী কি করলেন, প্রথমে একেবারে খুব মানযুক্ত হয়ে কৃষ্ণকে দেখে ভূমিতে বসে পড়লেন, দিয়ে চক্ষু বন্ধ করে নিলেন। কেন? অভিপ্রায় হচ্ছে এই নটখট চঞ্চল কৃষ্ণের কোনো ঠিক নেই, আবার যদি পালিয়ে যায় তাই চক্ষু দিয়ে কৃষ্ণকে পান করেছেন, দিয়ে হৃদয়ে চিন্তন করছেন, তা হৃদয় থেকে তো পালিয়ে যেতে পারবে না। তা এই গোপীরা যে প্রভুর সাথে যে লীলা করেছিলেন, রাসবিহার করেছিলেন, নৃত্য গীতাদি করেছিলেন, সেটাই তো রাস। তাই সেই রাস ব্রহ্মরাত্রির সমতুল্য। ওই রাস রজনীতে কোটি কোটি রজনী এসে মিলিত হয়ে দীর্ঘ আকার ধারণ করে, দীর্ঘ সময় বর্ধিত হয়ে যায়। তথাপি তারা মনে করছিল যে এই তো আমরা কৃষ্ণের সঙ্গ কিঞ্চিত লাভ করলাম। ব্রহ্মরাত্রি মানে আপনি বুঝতে পাচ্ছেন এই পৃথিবী কয়েকবার ধ্বংস হয়ে উৎপন্ন হয়ে যাবে, কতবার প্রলয় হয়ে যাবে, এত লম্বা সময়ের জন্য কোটি কোটি বৎসর, অযুত অযুত বৎসর তারা শ্রীকৃষ্ণের সঙ্গে ওই ব্রহ্মরাত্রির মিলনে এই রাত্রি এত দীর্ঘাকার ধারণ করেছিল যে যা ভাষায় বর্ণনা করা যায় না। এগুলো সব দর্শনের কথাবার্তা। তা এই গোপীরা সর্বদাই চাইত কি, যে কৃষ্ণকে নিজেদের নিকটেই থাক। আবার একদিকে যদি দেখা যায় অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে, তাহলে শ্রীকৃষ্ণ তাদেরকে ছেড়ে কোথাও যান, ব্রজের বৃক্ষের পাতায় পাতায়, এমনকি ব্রজের প্রতিটি ধূলিকণার মধ্যেই যেন শ্রীকৃষ্ণ বিদ্যমান, গোপীরা এই প্রকার দেখে থাকেন। পাদমেকম ন গচ্ছতি, শ্রীকৃষ্ণ কোনো অবস্থাতেই এই ব্রজ ছেড়ে কোথাও যান। শ্রীমদ জীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন তার টিকার মধ্যে যে তিনি যখন লীলা চলতে থাকে তখন মথুরা বা দ্বারকা আদিতে গমন করেন, কিন্তু লীলা যখন অপ্রকট হয়, সাধারণভাবে দেখা যায় না, অপ্রকট হয়, তখন কিন্তু প্রভু এই ব্রজ ছেড়ে কোথাও কখনোই যান না। কিন্তু লীলা চলমান অবস্থায় তিনি মথুরা দ্বারকা আদিতে গমন করে থাকেন। তা নাহলে ভাবের বিরোধ হয়। যেমন বলা হয় যে মথুরার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম ইত্যাদি বলা হয়। এর মধ্যে কারণ আছে, অনেক দার্শনিক কারণ রয়েছে যেগুলো বলে বোঝানোও খুব দুরূহ ব্যাপার। কিন্তু জীব গোস্বামীপাদ বলছেন যদি এই ব্রজের কৃষ্ণই দ্বারকায় না যান, তিনি কিন্তু সকলের মতকে খণ্ডন করেছেন জীব গোস্বামীপাদ, যে ওই দ্বারকাতে যদি না যান তাহলে ওই দ্বারকার কৃষ্ণ প্রায়শই হে রাধে বলে তিনি রোদন করতেন গোপীদের বিরহে। তাহলে এখানে ভাবের তারতম্য হয়। তিনি যখন সাক্ষাতে লীলা করেন তখন এই ব্রজের কৃষ্ণই সেখানে গিয়ে থাকেন, কিন্তু সেখানে এই পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম ইত্যাদি অনেক মানে অনেক জটিল এবং কঠিন বিষয়বস্তু রয়েছে। তা এই গোপীরা শ্রীকৃষ্ণকে এমনভাবেই ভালোবেসেছিল, প্রীতি করেছিল, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কারোর মধ্যে দেখা যায় না। মহামুনি নারদজি তিনি প্রতিপাদন করেছিলেন পরীক্ষার্থে, তারা চরণ রস দিয়েছিল দ্বারকাধীশ যাতে সুস্থ হয়ে যান। উদ্ধবজি তিনি সুস্বরে কীর্তন করে করে এই ব্রজে শ্রীকৃষ্ণের মহিমাকে এমনভাবে বর্ণন করেছিলেন যে কৃষ্ণ বিরহ তাদের যেন চিরতরে চলে গিয়েছিল। তারা মনে করত সাক্ষাৎ কৃষ্ণ এবং বলদেব মূর্তিমন্ত হয়ে তাদের মধ্যেই বিরাজ করছেন। এই ভগবানের কথার মধ্যে কিন্তু অনেক শক্তি, কত শক্তি এ কেউ বলতে পারবে না। তা এই ব্রজগোপীরা এবং শ্রীমতী রাধা ঠাকুরানী গোবিন্দকে কত প্রীতি করেন, কত প্রেম করেন, এটা কেউ কোনোদিন বলতে পারবে না। তা সেই ব্রজ আনুগত্যে যদি শ্রীকৃষ্ণের উপাসনা করা যায় তাহলে প্রভুকে অতি অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। শাস্ত্রে এ কথা বারংবার কীর্তন করেছেন। তো এর পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে আগামী দিবসে ঠিক প্রাত 5 ঘটিকা হতে এই 40-45 মিনিট আমরা পুনঃ এর পরবর্তী অংশ শ্রবণ করব বলে আশা রেখে অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।